الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله نبي أكرم صلى الله تعالى عليه وسلم علشان فرمان তোমরা যেখানে থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো কেননা তোমাদের দুরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, ছোট বড় সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে আমরা ইনশাআল্লাহ তাআলা কালাম শ্রবণ করব, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো। আরেকটি বিষয় নিয়েছি আমরা আজকের অনুষ্ঠানে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। কেননা একজন মুসলমান ব্যক্তি মুমিন, সে নিজের জন্য যা পছন্দ করে অপর মুসলমানের জন্য তাই পছন্দ করা উচিত, আর এটাই ইরশাদ হয়েছে কি মুমিন তো সে যে নিজের জন্য যা পছন্দ করে অপরের জন্য তাই পছন্দ করে। এখন আমি আমার জন্য পছন্দ করি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে মোবারকের উপর আমল করা, আর আমি এটাই চাই কি আমার অপর মুসলমান ভাই যেন এটা জানতে পারে সুন্নাতে রসুল কি কি আছে, যাতে করে তারাও এটার উপরে আমল করতে পারে। তো আল্লাহ তাআলার দয়া দাওয়াত ইসলামী এক মাধ্যম বানিয়ে দিয়েছে নেকির দাওয়াত দেওয়ার, ভালো কথা আপনার পর্যন্ত পৌঁছানোর এক মাধ্যম হলো মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ। আজকের বিষয় দর্শক শ্রোতা আমরা জেনে নেই, এরপরে কালাম শুনবো সোহেব ভাই থেকে ইনশাআল্লাহ তাআলা। আমরা পৃথিবীতে হতভাগা কাকে বলি, হয় না? এক ব্যক্তি নিজেকে নিজে অনেক সময় বলে হতভাগা, আবার মানুষজন এমন কিছু লোক থাকে সমাজের মধ্যে তাদেরকে হতভাগা বলে। নিজেকে নিজে যারা বলে হতভাগা, এরা কারা? হতভাগা বলতে চায় নিজেকে বা বলে, এরা কারা? আর সমাজে এক শ্রেণীর লোক আছে তাদেরকে মানুষ হতভাগা বলে, তারা কারা? এবং কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ রসুলের পক্ষ থেকে হতভাগা কাদেরকে বলা হয়েছে আমরা তাও জানার চেষ্টা করব, যাতে করে আমরা হতভাগা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ওই সকল ব্যক্তি থেকে নিজেকে বাঁচাতে পারি এবং ওই সকল কাজ থেকে যেন নিজেরা বাঁচতে পারি। আজকের অনুষ্ঠান থেকে আমরা তাই জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। বিষয় ভুলবেন না দর্শক শ্রোতা, হতভাগা কে? আসুন আমরা কালাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণ কৃষ্ণায় ভাইরা এবং মদনী চ্যানেল বাংলা দর্শক বিন্দু, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিই যে আল্লাহ আজ্জা ওয়াজাল এবং তার প্রিয় হাবিব হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব, শ্রবণ করব, সঙ্গে মিলে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন সকলে দুরুদ পাক পাঠ করে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া رسول الله وسلم عليك يا حبيب الله دنيا کی ہر آفت سے بچانا مولا عقبا میں نہ کچھ رنج دکھانا مولا عقبا میں نہ کچھ رنج دکھانا مولا بیٹھو جو درے پاک پیمبر کے حضور تو ایمان پہ اس وقت اٹھانا مولا پڑھن صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب وسلم عليك يا حبيب الله يا الله يا الله 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 تومي مالك جلو استولي ريا الله يا الله الله يا الله يا الله تومي خالق جينو منو بيريا الله يا الله الله يا الله يا الله الله يا الله يا الله تومي مالك جلو استولير يا الله يا الله تومي سرشتا جينو منو بير يا الله يا الله الله يا الله يا الله الله يا الله يا الله تومي أننت تومي أنادي خدا تومي شرب جاني তুমি অনন্ত তুমি অনাদি হোতা তুমি সর্বজ্ঞানী তোমার সত্তা উর্ধ্বে সকলে রিয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ ইয়া পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে পানির অভাব যখন ভবে রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষে ইয়া আল্লাহ দৃষ্টি রহমত করো বদকার কে মালা দোহাই তোমায় সে প্রিয় সত্তর ক্ষমা করো আত্মার কে মালা দোহাই তোমায় সে প্রিয় সত্তার যিনি স্বপ্ন বিদের সরদার
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শুনছিলাম আমরা কালাম, আবারও শুনবো নাতে রসুল ইনশাআল্লাহ তাআলা। আজকের যে বিষয় নিয়েছি, বিষয় নিয়ে কিছু আলোচনা করি। আজকের যে বিষয় আমরা রেখেছি, হতভাগা কে, এক প্রশ্নবোধক চিহ্ন আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, হতভাগা কে। যেহেতু এটা একটি প্রশ্নবোধক চিহ্ন, হতভাগা কে, এখন আমাকে আপনাকে এই প্রশ্নের উত্তরও বের করতে হবে যে হতভাগা কে হতে পারে। অনেক উদাহরণ এখানে রয়েছে, অনেক দুনিয়াবি উদাহরণ দিতে পারি, আখেরাতের উদাহরণ আমরা দিতে পারি, অনেক উদাহরণ আছে হতভাগা কে এ সম্পর্কে। শুরুতে মনোয়ার ভাইয়ের কাছে আসি। মনোয়ার ভাই, ইনশাআল্লাহ তাআলা শুরু করুক আজকের বিষয়, হতভাগা কে। এরপরে নূর হোসেন ভাই আমাদের সাথে আছেন, তার থেকেও কিছু কথা আমরা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা।
আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। জাকির ভাই,
জি,
হতভাগা বলতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। যে আমাদের যে চিন্তাধারা, কেউ চিন্তা করে যে আমি দুনিয়ার দিক দিয়ে এই বিষয় হতভাগা, আবার কেউ চিন্তা করে যে আমি পরকালীন দিকে এই বিষয়গুলি হতভাগা। যেমন কারো যদি আমল খারাপ থাকে, তখন সে চিন্তা করে যে আমি তো খুবই হতভাগা, কবরে আমার কী হবে, হাসরে আমার কী হবে, মিজানে কী হবে, পুলসিরাতে কী হবে, আমি কি জান্নাতে যেতে পারবো কি না। এটা সে আমল করতে না পেরে, আল্লাহর হুকুম পালন করতে না পেরে, সে সেই বিষয়টাকে চিন্তা করে চিন্তিত হয় যে আমি কত বড় হতভাগা যে আমি সেটা করতে পারছি,
করতে পারছি না,
অনন্তকালের সফর সেটার কোনো পাথেয় সংগ্রহ করতে পারছি না। এইভাবে নিজেকে হতভাগা মনে করে একটা ন্যাক্কার ব্যক্তিদের একটা আলামত। আরেক শ্রেণীর ব্যক্তি আছে যারা দুনিয়াদার, তারা যখনই নিজের থেকে কারো সম্পদ বেশি দেখে,
জি,
নিজের থেকে কারো প্রপার্টি বেশি দেখে, নিজের থেকে কারো সুস্থ সবল সন্তান বেশি দেখে, নিজের থেকে কারো ভালো চাকরি দেখে, নিজের থেকে কারো ভালো ফসল দেখে, তো এইভাবে আবার তা সে নিজেকে হতভাগা মনে করে যে আমি কত বড় হতভাগা, ওই ব্যক্তি তো এত এত এই প্রপার্টি হতে পারলাম না, বা তার ছেলেটা বিদেশ গিয়ে এত উন্নত করলো, এত টাকা পয়সা করলো, আমি কিছু করতে পারলাম না। তো দেখা যায় যে সে ব্যবসাটা খুব সুন্দর দাঁড় করিয়েছে, কত সুন্দর ব্যবসা, আমার নেই। তো এইভাবে মানুষ দুনিয়াবি দিকে চিন্তা করে নিজেকে হতভাগা মনে করে।
জি জি।
অথচ কোরআনুল কারিমের মধ্যে, হাদিসে পাকের মধ্যে ইসলামিক দৃষ্টিতে হতভাগা কে, নিঃস্ব কে, কার জন্য অভিশাপ রয়েছে, এসব বিষয়ে হাদিসে পাকের মধ্যে কোরআনুল কারিম আয়াতের মধ্যে আল্লাহ পাক বিভিন্নভাবে জানিয়ে দিয়েছেন।
রাইট,
যেমন আজকে যে বিষয়টা হাদিসে পাকের মধ্যে মাজমাউল জাওয়াইদ তৃতীয় খণ্ড 340 পৃষ্ঠা হাদিস নং 4773 এতে বর্ণিত রয়েছে, হযরত সাইয়েদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে আর সেটা রোজা রাখেনি সেই ব্যক্তি হতভাগা। যে ব্যক্তি আপন মাতা পিতাকে কিংবা উভয়ের একজনকে পেয়েছে কিন্তু তাদের সাথে সদ্ব্যবহার করেনি সেও হতভাগা। আর যার নিকট আমার নাম উল্লেখ করা হয়েছে কিন্তু সে আমার উপর দরুদ শরীফ পাঠ করেনি সেও হতভাগা।
আল্লাহ,
তো দেখুন হাদিসে পাকের মধ্যে তিনটি বিষয় এত সুন্দরভাবে স্পষ্টভাবে যেখানে ব্যাখ্যা করার আর কোনো প্রয়োজন নেই।
নূর হোসেন ভাই আছেন, কিছু কথা আমরা শ্রবণ করি, হতভাগা কাকে বলবেন বর্তমানে?
আসলে হতভাগার সংজ্ঞা যদি আমরা এরকম যে আপনার কাছে সুযোগ রয়েছে, আমি আমার মতো করে বলছি, আপনার কাছে সুযোগ রয়েছে, অফুরন্ত সুযোগ, সহজে সেটাকে আপনি হাসিল করতে পারবেন,
রাইট,
কিন্তু আপনি অবহেলা করে উদাসীনতায় সেই সুযোগটাকে হাতছাড়া করে দিলেন, এই জন্য আপনাকে লোক দুর্ভাগা হতভাগা পোড়া কপাল বলে সাব্যস্ত করবে। কেন? আপনার কাছে সহজ ছিল সেই বস্তুটাকে, কাঙ্ক্ষিত বস্তুটাকে হাসিল করা,
হাসিল করা,
কিন্তু আপনি উদাসীনতায় অবহেলায় সেটাকে হাসিল করতে পারেননি। তো এটা হচ্ছে আমরা বলতে পারি এক কথায় সে ব্যক্তি দুর্ভাগা হতভাগা। আর যেটা আমাদের মনোয়ার ভাই হাদিসের কিছুটা অংশ বললেন, এই হাদিস শরীফটি কিতাবের মধ্যে বিভিন্নভাবে রাবির মাধ্যমে এসেছে। একটি হাদিস মুবারক, এই হাদিস মুবারকার সামঞ্জস্যভাবে একটি হাদিস মুবারকা রয়েছে, এরকম হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একবার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মেম্বারের দিকে আহ্বান করলেন। আল্লাহ রাসুল মেম্বারের দিকে উঠতে লাগলেন, তখন আল্লাহ রাসুল প্রথম সিঁড়িতে যখন পা রাখলেন আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও আমিন বললেন। তো আমিন, এই আমরা বলে থাকি সবসময় যেমন সুরা ফাতিহার শেষে আমিন বলি, দোয়া করার মধ্যে আমিন বলি, এর অর্থ হচ্ছে আল্লাহ আপনি কবুল করুন,
কবুল করুন,
কবুল করার জন্য আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করা। তো সাহাবায়ে কেরাম কিছুটা অভিভূত হলেন এই জন্য যে এখানে তো ওরকম কোনো দোয়াও করা হয়নি, তো আল্লাহ রাসুল হঠাৎ করে আজকে কেন এরকম ভিন্নতা দেখলাম, আমিন আমিন বলল, মিম্বারে উঠার সময় আল্লাহ রাসুল কখনো আমিন আমিন বলেননি। তো আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা যখন শেষ করলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসুলের দরবারে কষ্ট রাখলেন, ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কোনো দোয়া করা হলো না, সূরা ফাতিহাও পড়ানো হলো না, যাই হোক আমিন বলার এর কারণ কি, রহস্য কি? হুযুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জবাবে বলতে লাগলেন যে আমি যখন মিম্বারে আরোহণ করছিলাম তখন জিব্রাইল আলাইহিস সালাম আমার সামনে উপস্থিত হয়েছিলেন। তো জিব্রাইল আলাইহিস সালাম এসে সে বলতে লাগলেন, সে তিনটি বদদোয়া করতে লাগলেন, তিনটা বদদোয়া, দোয়া না সেটা কি, বদদোয়া। তো বদদোয়া, প্রথম বদদোয়া জিব্রাইল করতে লাগলেন যখন আমি প্রথম মিম্বরে সিঁড়ির মধ্যে পা রাখলাম, জিব্রাইল বলতে লাগলেন, ওই ব্যক্তি দুর্ভাগা, ওই ব্যক্তি ধ্বংস হোক, হারাক হোক, যে রমজানের রোজা পেল কিন্তু নিজের গুনাহকে মাফ করাতে পারল না।
আল্লাহ,
আল্লাহ রাসূল বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন,
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কথার সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও হ্যাঁ বললেন, আমিনও বললেন, যাতে করে জিব্রাইল যে বলেছেন এক ব্যক্তি পাবে রমজান আর সে নিজের গুনাহ ক্ষমা করাতে পারবে না, রাসূলও বললেন হ্যাঁ ঠিকই তো বলেছে জিব্রাইল, ঠিক আমিন বলেছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দ্বিতীয় মিম্বারে সিঁড়ির মধ্যে যখন পা রাখলাম তখন জিব্রাইল আলাইহিস সালাম বদদোয়া করতে লাগলেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি দুর্ভাগা, ওই ব্যক্তি হালাক হোক, যে আমার নাম শুনলো আর আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না। আল্লাহ রাসূল বললেন আমিন। এরপর সর্বশেষ আল্লাহ রাসূল যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন তখন জিব্রাইল আলাইহিস সালাম বদদোয়া করতে লাগলেন, কি, যে ব্যক্তি, ওই ব্যক্তি ধ্বংস হোক যে নিজের মা বাবাকে উভয়কে অথবা তাদের মধ্যে থেকে একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, বয়োবৃদ্ধতে পেল, তাদেরকে খেদমত করে জান্নাতকে হাসিল করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস
ধ্বংস
হবে। কতটা ভয়ঙ্কর কথা আমাদের জন্য, কতটা দুঃসংবাদ। এই তিনটা বিষয় যদি আমরা খেয়াল করি যে আজকে তিনটা বিষয়ের প্রতি আমাদের অসংখ্য মুসলমান আজকে উদাসীন
উদাসীন,
অসংখ্য মুসলমান। যদি আমরা বলি দুর্ভাগা কে, আরে এরাই তো প্রকৃত দুর্ভাগা যারা আজকে তিনটা বিষয়ের প্রতি উদাসীন। দুর্ভাগাদের যদি আমরা লিস্ট করি আরো অনেক দুর্ভাগা রয়েছে,
অনেক রয়েছে, কিন্তু
রাসূলের পাশে আছেন যাদেরকে দুর্ভাগা বলেছেন, তারাই তো সবচেয়ে বড় দুর্ভাগা, তারাই তো সবচেয়ে পোড়া। আমরা যদি সাধারণ বাংলা ভাষায় পোড়া কপাল তাদের, তারা এত বড় বদনসিব।
আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া একটি রিসালার মধ্যে লেখেন কি এক যুবক এক মহিলার সুন্দর চেহারায় আকৃষ্ট হয়ে তার প্রতি ধাবিত হচ্ছিল। তো মহিলা তাকে শর্ত দিল যে তুমি আমার কাছে আসতে পারবে যদি একটা না 41 দিন পর্যন্ত ফজর এবং ইশারের নামাজ তুমি জামাত সহকারে পড়তে পারো। 41 দিন পর্যন্ত ফজরের নামাজ এবং ইশারের নামাজ জামাতে আদায় করতে হবে, এরপর তুমি আমার সাথে এসে দেখা করো। তো ও শর্তে রাজি হয়ে গেল, ঠিক আছে আমি 41 দিন পর্যন্ত বাস। সে 41 দিন পর্যন্ত একই ধ্যান একই খেয়াল, তার ইশারের নামাজ আর ফজরের নামাজ আমাকে জামাত সহকারে 41 দিন মসজিদে গিয়ে আদায় করতে হবে। এখন কথা হলো কি, যে ব্যক্তি ফজরের নামাজ আর এশারের নামাজ জামাতে আদায় করে তার মনটা আর একটু খুলে যায় কি আমি বাকি তিন একটু ছেড়ে দিয়ে কি হবে ওটাও পড়ি। তো ওই যুবক ছেলেটা পাঁচ অক্ত নামাজই জামাতে পড়তে লাগলো পড়তে লাগলো পড়তে লাগলো। 41 দিন পার হওয়ার পরে ওই মহিলা থেকে সংবাদ আসছে যে তোমাকে যেতে বলছে দেখা করার জন্য। যখন ওই মহিলা সংবাদ পেল, ওই যুবক বলল আল্লাহ তাআলার পানা, যাকে আমি পাওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলাম সে আমাকে এমন পথ দেখিয়েছে, এখন তো আল্লাহর ভয় আমার অন্তরে চলে আসছে, আমি নামাজি হয়ে গিয়েছি, আমি কিভাবে এখন খারাপ কাজের দিকে নিজেকে অগ্রসর করি, কখনো সম্ভব না, আমি তওবা করে নিয়েছি, আমি আর এমন কথাও বলবো না আর এমন কাজে নিজেকে সামনের দিকে বাড়াবো না।
আমাদের বুজুগানের দিন ইনারা সবসময় নসিহত করতো কিছু আমলের বিষয়,
আমলের
বুজুগার বিষয়, 40 দিন 41 দিন যেটা করতো, এটা যাতে করে একটা প্র্যাকটিসে চলে আসে আর সেটাতে অভ্যস্ত হয়ে
অভ্যস্ত হয়।
তো যেটা আপনি বললেন মাশাআল্লাহ, ওই যে মহিলা সে এই কাজটা কেন করলো, তার অন্তরে দৃঢ় বিশ্বাস ছিল, আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল,
ছিল
যে আমি তাকে যে কন্ডিশন দিচ্ছি যে জামাতে নামাজ পড়ার 40 দিন পর আমার মালিক তার অন্তরকে অবশ্যই ঘুরিয়ে দিবে, কেননা যে নামাজের দিকে যাবে সে গুনাহের দিকে আসতে
পারবে না,
কেননা নামাজ তো গুনাহ থেকে বাঁচাবে। তো ওই নেককার মহিলার অন্তরে এই খেয়ালই ছিল যে আমার মালিকই তার অন্তরকে ঘুরিয়ে দিবে, আর সেটাই সাব্যস্ত হলো।
আবেগ আর ভালোবাসা মহাব্বত মানুষকে কিন্তু অনেক দূরে নিয়ে যায়। এটার উদাহরণস্বরূপ আপনি দেখেন একজন নেককার পীর সাহেব যিনি আছে, নেককার পীর, পীর তো নেককারই হয়ে থাকে, এর মধ্যেও কিছু ভাগ আছে আবার বদকারও পীর মাঝে মধ্যে দেখা যায়, নিজের নিজের ক্ষমতা নিজের শরীয়তকে পরিচালনা করার চেষ্টা করে, এমন পীর নয় আলহামদুলিল্লাহ। গাউসে পাককে দেখুন, আমির আহলে সুন্নাতকে দেখুন, তো নিজের নেককার পীর যখন কোনো গুনাহগার মুরিদের উপরে হাত রাখে না, ওই গুণাগার মুরিদের অন্তরের মধ্যে পীরের প্রতি ভালোবাসা ঢুকে যায়, তখন পীর যা বলে, পীর যা বলে তাই মানে, নামাজ পড়ো, কোরআনের তেলাওয়াত করো, সাদকা করো, মুসলমানদের উপকার করো, রোজা রাখো, ওই পীর যা বলে সে কিন্তু ভালোবাসা, পীরের ভালোবাসা এগুলো সব গ্রহণ করে নেয়। আর ভালোবাসা মহাব্বত এমন একটা জিনিস, যে ব্যক্তি এখন কল করলেন আপনার উদ্দেশ্যে বলছি কথাগুলো, এই ভালোবাসাটা যদি বজায় রাখতে পারেন ধরে রাখতে পারেন, এই মাদানী চ্যানেল আপনাকে সহ আপনার ঘরের সকল পরিবারকে আল্লাহ চায় একদিন দিনদার বানিয়ে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা কালাম শ্রবণ করি,
সুল্লি আলা রাসূলিনা, সুল্লি আলা হাবিবিনা, সুল্লি আলা মুহাম্মাদিন, সুল্লি আলা শাফিঈনা, সুল্লি আলা কারীমিনা, সুল্লি আলা মুহাম্মাদিন, খাফনারকে রাজা জারা, তু তো হে আবদে মুস্তাফা, খাফনারকে রাজা জারা, তু তো تو ہے عبد مصطفیٰ تیرے لیے آمان ہے تیرے لیے آمان ہے صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد.
আসুন আমরা সকলে কালামের মধ্যে শামিল হয়ে যাই।
কাছে ডেকে না প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী কাছে ডেকে না প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী তব দিদার ঈদ আমারা কত দিদারে ঈদ আমার তব দিদার দাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী গুম্বজ খজরার ছায়া তলে আকা গুম্বদ খজরার ছায়া তলে আমায় রেখে না প্রিয় নবী রেখে না প্রিয় নবী গুনাহের সাগরে ডুবে আছি আকা গুনাহের সাগরে ডুবে আছি আকা গুনাহের সাগরে ডুবে আছি আমারে বাছাও প্রিয় নবী আমারে বাছাও প্রিয় নবী তব দোহিত্রের দোহাই নবী আকা তব দোহিত্রের দোহাই নবী আপন করে না প্রিয় নবী আপন করে না প্রিয় নবী আমায় কাছে ডেকে না প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী।
নূর হোসেন ভাই, কি উপদেশ আজকে আমাদের জন্য, দর্শকের জন্য?
মাক্তাবাতুল মদিনা থেকে প্রকাশিত একটি রিসালা থেকে উপদেশ তিনটা বিষয়,
জি,
যেটা আমরা যদি শ্রবণ করি মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের জীবনে অনেক কাজে আসবে। বিষয়টি হচ্ছে এরকম, যে ব্যক্তি কোনো আলিমে দিনকে তুচ্ছ জ্ঞান করলো, কেয়ামতের দিন সে ক্ষতিগ্রস্ত হবে।
আল্লাহ,
যেটা আজকে বর্তমানে আমরা আমাদের চোখে আমরা দেখি। এরপর বলা হয়েছে যে ব্যক্তি কোনো হাকিমকে, হাকিমকে বলা তাকে বলা হয় যিনি জ্ঞানী বিজ্ঞ অভিজ্ঞ যিনি থাকেন তাকে হাকিম বলা হয়। এই সকল ব্যক্তিকে যারা তুচ্ছ জ্ঞান করলো সে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে, আর যে ব্যক্তি নিজ ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করলো তার মনুষ্যত্ব বোধ লোপ পাবে। তো তিনটা বিষয় এখানে আমরা শ্রবণ করলাম, আমাদের জন্য উপদেশ হবে যদি আমরা এর উপর আমল করতে পারি। আমরা আজকে আলিমে দিনকে কোন চোখে দেখি এটা হচ্ছে দেখার বিষয়। আল্লাহ রাসূলের একটি হাদিসের সারাংশ এরকম রয়েছে যে তোমরা প্রথমত আল্লাহ রাসূল বলছেন তোমরা আলিমে দিন হয়ে যাও, যদি না পারো তাহলে আলিমে দিনের সংস্পর্শে চলে আসো,
রাইট,
যদি না পারো আলিমে দিনের একটি কথাকে নিজের আমলের মধ্যে নিয়ে আসো,
সুবহানাল্লাহ,
যদি সেটাও না পারো আলিমে দিনকে মহব্বত করো,
সুবহানাল্লাহ,
আর যদি চতুর্থটা না পারো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাও।
আহা,
বলা হয়েছে মহব্বত যদি না করতে পারো আলিমে দিনকে তাহলে তোমরা ধ্বংস হয়ে যাও।
তবে তো তোমাদের জন্য ধ্বংসের পথটাই রয়েছে।
আলিমে দিনের মর্যাদা কিরকম?
আল্লাহ তাআলাই আলিমে দিনের মর্যাদাকে
বুলন্দ করে দিয়েছে।
বলা হয়েছে আলিমে দিন একটা সমাজের নেতা,
নেতা অবশ্যই
সমাজের নেতা, তিনি যা শরীয়তের মাসালা বয়ান করবেন ওই সমাজকে সেটা মানতে
হবে।
তার কারণ আলিম যিনি, ইমাম সাহেব যিনি আছেন, আলিমে দিন আছেন, উনি উনি শরীয়তের মাসলা যতটুকু জানেন সাধারণ মানুষ তা জানে না। আলিমে দিনের সাথে খারাপ ব্যবহার করা, ছোট ভাবা বা হ্যাপূর্ণ করা, এ থেকে যেন আমরা নিজেকে বাঁচাই, আল্লাহ সে তৌফিক দান করুক। আর যে উপদেশগুলো আমরা শুনলাম আজকে, উপদেশ যেটা শুনেছি আমরা আমল করার মতো বোঝার মতো খুব ভালো তিনটি কথা আমরা শ্রবণ করলাম। মনোয়ার ভাই,
আলিম ওলামায়ে কেরামদের সম্মান করার জন্য, নিজের অন্তরকে ওলামায়ে কেরামের দিকে ঝুঁকিয়ে দেওয়ার জন্য, আদব বজায় রাখার জন্য এতটুকু মনে রাখাই যথেষ্ট যে ওলামাই কেরাম হলো খাঁটি, আলিমে দিন হলো নবীদের ওয়ারিস।
সুবহানাল্লাহ,
এটা কোনো চাকরিখানি কথা, পুরো দুনিয়ার সম্পদ একদিকে আপনাকে দেয়া হলো, তারপর আপনি আলিমে দিনে বরাবর হতে পারবেন
না।
যাদেরকে বলা হয়েছে নবীদের ওয়ারিস,
যাদেরকে বলা হয়েছে তাদের ঘুমটাও ইবাদত,
জি
সুবহানাল্লাহ, তবে হাকিকি আলিমে দিন হওয়া চাই,
জি নিঃসন্দেহে। এটা তো যখনই কোনো ফজিলত বলা হয়,
হ্যাঁ,
ওই যে প্রকৃত পক্ষে আল্লাহ রাসূলের উদ্দেশ্য প্রণোদিত যে ব্যক্তি তার কথাই বলা হবে, এখানে তো নবীর দুশমনকে বলা হবে না,
বলা হবে না,
কারণ বালআম বিন বাউরা অনেক বড় আলিম ছিলেন কিন্তু সে কিন্তু জাহান্নামে যাবে, ঠিক আছে। তারপর ইবনে সাকা গৌস পাক রাদিয়াল্লাহু তাআলার সাথে একসাথে পড়াশোনা করেছিলেন, অথচ তাদের ভিতরে জ্ঞানের অভাব ছিল না, বিধর্মীরা তার সাথে মুনাজারা করতে এসে ভয় পেয়ে যেত, সে জাহান্নামের কুকুর হয়েছে। তো বোঝা যায় আলিমে দিন হবে কাদের মতো? গোসপাকের মতো, খাজা বাবার মতো,
ওই তরিকার হবে, ওই পথের হবে,
জি সঠিক,
জি
নিঃসন্দেহে। আর সেটার একমাত্র ওলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাত ওলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ। আর দাওয়াত ইসলামী আজকে সাংগঠনিক ভাবে যে কাজ করছে, এখানে দাওয়াত ইসলামের উদ্দেশ্য কিন্তু আল্লাহ রাসূলের
সন্তুষ্টি,
আর এখানে অসংখ্য ওলামায়ে কেরাম তৈরি করছে, আর ওলামায়ে কেরাম তৈরি করার পরে মুফতিয়ানে কেরাম হচ্ছে। তো তাদের একটি মাকসাদ আমির হোসেন দিয়েছেন যে উম্মতের খেয়ার খেয়ার জন্য কাজ করে যাওয়া,
জি।
আর এই যে কাজ করা তাদের সর্বোচ্চ যেই প্রচেষ্টা সেটা হলো ফতোয়া দান, মানুষের মাসআলা মাসের সমাধান করা, ইবাদতে সহযোগিতা করা, সেটা নাম দিয়েছে কি দারুল ইফতায় আহলে সুন্নাহ,
সুবহানাল্লাহ।
আহলে সুন্নাতই একমাত্র মুক্তির পথ, এই মতের যারা হবেন তারা একমাত্র নাজাত প্রাপ্ত হবেন, এবং এই দলে যারা আছে তারাই সঠিক আলেমে দিন হবেন। তো আমি যে বিষয়টা বলতেছিলাম, আসলে প্রথম যে হতভাগা যে বিষয়গুলো চলছে, নূর হোসেন ভাই যে চমৎকার একটা উদাহরণ দিয়েছিলেন, পুরো পথের মধ্যে যদি এরকম একটা ডেঞ্জার পয়েন্ট নির্ধারণ করা হয়, তো সেটা কিন্তু পুরো পথের মধ্যে ওইটা টেনশন থাকে যে আমি তো যাচ্ছি আরামে কিন্তু কখন জানি ওই জায়গাটা চলে আসে।
প্রায় সময় আমি কথাটি বলি কি যখন আমরা নেকির দিকটা দেখব তখন আমাদের চাইতে বেশি ইবাদত গুজারি যে ব্যক্তি, যে আমার চাইতে বেশি ইবাদত করে তার দিকে তাকাবো, আর মনে মনে ভাববো আহ আমি যদি তার মতো ইবাদত করতে পারতাম। তার কখনো তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, সে প্রতিদিন দুই পারা চার পারা কোরআনের পাকের তেলাওয়াত করে, সে আওয়াবিনের নামাজ আদায় করে, সে ইশরাক ও সাজদার নামাজ আদায় করে, সে মসজিদে বেশি সময় অতিবাহিত করে। ইবাদতের ক্ষেত্রে আমরা এমন ব্যক্তিদেরকে দেখব, আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে, যাতে তাদের ইবাদত দেখে আমার মধ্যে ইবাদতের শখ পয়দা হয়, আমার ইবাদতের ইচ্ছা পোষণ হয়। আর দুনিয়াদারের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে আর্থিকভাবে আমরা ওই সকল ব্যক্তিকে দেখব যারা থাকার মতো জায়গা পায় না, যাদের ঘুমানোর মতো স্থান নেই, ওই সকল ব্যক্তিদেরকে দেখি। তবে আমার মন থেকে দুনিয়ার ভালোবাসা দূর হয়ে যাবে, আপনি আমি এটাই বলবো, ইস আমি তো তার সাথে ভালোই আছি আলহামদুলিল্লাহ, সে তো খাবার খাওয়ার মতন কোনো ব্যবস্থা তার কাছে নেই, আরাম করার মতো কোনো ব্যবস্থা তার কাছে নেই। দুনিয়ার ক্ষেত্রে আর্থিকভাবে আমরা ওই সকল ব্যক্তিদেরকে দেখবো যারা নিঃস্ব, তাদেরকে দেখবো। আর নেকির ক্ষেত্রে আমরা, ইবাদতের ক্ষেত্রে আমরা আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে দেখবো যাদের তাহাজ্জুদ আছে, কোরআনে পাকের তেলাওয়াত আছে। দ্বিতীয় অধ্যায়টা ছিল আমাদের কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে দুরুদ ও সালাম পাঠ করা,
যেখানে আল্লাহ তাআলা খুদ কোরআনুল কারীমের মধ্যে আয়াতে মোবারকা করেছেন, যে আয়াতের সারাংশ এরকম, নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার হাবিবের উপর দুরুদ পেশ করতেছি, তোমরাও আমার হাবিবের উপর দুরুদ ও সালাম পাঠ করো। তো যেখানে আল্লাহ তাআলা খুদ নিজে তার হাবিবের উপর দুরুদ শরীফ পাঠ করতেছে, তাহলে সেই দুরুদ শরীফের কতটা মর্যাদা রয়েছে,
কত মর্যাদা,
কতটা মূল্য রয়েছে সেই দুরুদ শরীফে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন হুকুম চলে আসে সেটা ফরজ হয়ে যায়। তো বলা হয়েছে একজন মানুষের, একজন মুসলমান জিন্দিগির মধ্যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দুরুদ শরীফ পাঠ করা ফরজ। এরপর বলা হয়েছে কোনো মজলিসের মধ্যে যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উপস্থাপন করা হয়, বলা হয় তখন সেখানে একবার পাঠ করা ওয়াজিব রয়েছে, এরপর যতবার পড়বে আল্লাহ রাসুলের উপর দুরুদ শরীফ মুস্তাহাব। এখন আল্লাহ রাসুলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরুদ শরীফ পাঠ করব আমরা, অর্থাৎ আল্লাহ রাসুলের প্রশংসা করব। এখন দেখেন এখানেও যদি আমরা কৃপণতা করি, তো এখানেও আমাদের দুর্ভাগা, আমরা দুর্ভাগার কাতারে আমরা নাম লেখাবো, শুধুমাত্র যে আমরা নবীর উপর দুরুদ শরীফ পাঠ করবো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অসংখ্য দুরুদ শরীফ,
আশিকের হৃদয়ে তো প্রশান্তি দুরুদেই
মিলে। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো দুরুদ শরীফ এমন একটা আমল যেটা দুনিয়াবীও কল্যাণ রয়েছে, পরকালীন কল্যাণও রয়েছে। আমরা দুনিয়াবী কল্যাণ যদি দেখি, আজকে মানুষ কত পেরেশানি না, যে আমার রিজিকের দরকার, অথবা কেউ বলবে আমি ঋণগ্রস্ত, অথবা কেউ বলবে আমি অসুস্থ। তো প্রতিটা পেরেশানির লিস্ট করলে দেখা যাবে অসংখ্য পেরেশানি, আলহামদুলিল্লাহ আর প্রতিটা পেরেশানির যেটা দূর ব্যবস্থা, অর্থাৎ যেটা সমাধান, সেটা হচ্ছে দুরুদ শরীফ।
সুবহানাল্লাহ।
আপনি দেখেন, এটা আমার কথা না, হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত, হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত, যে প্রতিটা পেরেশানি এক এক লিস্ট করে হাদিস শরীফ রয়েছে, যে অসুস্থতার জন্য দুরুদ শরীফ পাঠ করো, শেফা হয়ে যাবে।
একটা কথা এভাবে আছে, হার দর্দ কা দাওয়া
আমলের মধ্যে অভ্যস্ত না, যেখানে সাহাবি রাসুল আল্লাহ রাসুলের দরবারে উপস্থাপন হলেন, এখানে দুরুদ শরীফের গুরুত্ব বুঝতে হবে আমাদেরকে। বলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি সারাদিনকে চারটি ভাগে ভাগ করে নিয়েছি, চারটি ভাগের মধ্যে একটি ভাগ আপনার উপর দুরুদ শরীফ পাঠ করি, এবং তিনটি ভাগ অন্যান্য আমল ইবাদত করে আমি অতিবাহিত করি। আল্লাহ রাসূল কি বলেন প্রতি উত্তরে? হ্যাঁ, যদি ভালো উত্তম বলা হয়েছে, আল্লাহ রাসূল বলে উত্তম ভালো, যদি পারো আরো একটু বাড়িয়ে দাও,
দুরুদ শরীফের সময়
দুরুদ শরীফ আরেকটু বাড়িয়ে দাও। এখানে উৎসাহ প্রদান করছে আল্লাহ রাসূল আমাদেরকে। তখন ওই সাহাবী রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আমার চারটি ভাগের দুটি ভাগকে আমি দুরুদ শরীফ দ্বারা আমলে সজ্জিত করব, আর দুটি ভাগে অন্যান্য ইবাদত দ্বারা সজ্জিত করব। তখন আল্লাহ রাসূল বলল, ভালো, তাহলে যদি সম্ভব হয় আরেকটু
বাড়িয়ে দাও।
সাহাবী রাসূল বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি তিনটা ভাগ দুরুদ শরীফ পাঠ করব, একটা ভাগ অন্যান্য আমল করব। আল্লাহ রাসূল বলল, ভালো, তবে আরেকটু বাড়িয়ে দাও। তখন ওই সাহাবী রাসূল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সারাক্ষণই আপনার উপর দুরুদ শরীফ পাঠ করব। আল্লাহ আল্লাহ রাসূল কি বলল উত্তরে? এটা তোমার জন্য সমস্ত পেরেশানি দূর করে দিবে এবং তোমাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। তো কত বড় সুসংবাদ!
উভয় জহানে হবে সে সফল, উভয় জহানে হবে সে সফল, উভয় জহানে হবে সে সফল, উভয় জহানে
নিরত যেই জপে নামে মোহাম্মদ দিন রাত যেই জপে নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌলত যদি চাও ও ভয় জাহানের 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 পড়ো ওয়াজিফা নামে মুহাম্মদ পড়ো ওয়াজিফা নামে মুহাম্মদ।
রাসূল আমাদেরকে উৎসাহিত করেছেন বেশি বেশি দোয়া করার জন্য। তো বলা হয়েছে কিতাবের মধ্যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন যে তোমরা যখন দোয়া করো ওই দোয়া ততক্ষণ পর্যন্ত আরশে আজিমের উপর যায় না, আসমান ও জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে যতক্ষণ না তোমরা হাবিবের উপর দুরূদ শরীফ পাঠ না।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
তো কত বড় আমাদের জন্য মেসেজ, হ্যাঁ, যে দোয়া, আমরা তো দোয়া করি সবসময়, হুজুর দোয়া করে দেন, এত দোয়া করি আল্লাহ
তাআলার সেই মাধ্যমটা তো খুঁজতে হবে,
খুঁজতে হবে আমাকে, যে এখানে দোয়ার কবুল হওয়ার উসিলা মাধ্যম হচ্ছে আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ।
আমি তো সালাম জানাই কেবলা শাইখে তরিকা আমির আল সুনাত, আমির আল সুনাত দোয়া করাটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিভাবে দোয়া করতে হবে, হাত তুলো আল্লাহ তাআলার প্রশংসা করো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে দুরুদ ও সালাম পাঠ করো, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। এই কিবলা শাইখে তরিকা আমির আল সুনাত আরো কত কিছু শিখাচ্ছে আমাদেরকে,
দুরূদ শরীফ পাঠ করার জন্য তিনি আমাদেরকে সুন্দর মাধ্যম করে দিয়েছেন, এট লিস্ট 313 বার দুরূদ শরীফ পড়ো,
সুবহানাল্লাহ,
যাতে করে এটা তোমাদের সারাদিন দুরূদ শরীফ পড়ার ফজিলতের মধ্যে চলে আসে
চলে আসে অধিকাংশ।
এই যে এখন আল্লাহ রাসূল আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন, আউলিয়াই কেরাম বলেন, বুজুর্গানের দিন, সাহাবাই কেরামের জীবন, তারা দুরূদ শরীফ পাঠ করেছেন, তাহলে আমরা কেন দুর্ভাগ্যদের কাতারে থাকবো, আমরা কেন নিজেকে দুর্ভাগ্য হিসেবে রাখবো, আমরা হচ্ছে দুরূদ শরীফ দ্বারা নিজেদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তির নিকট আমার আলোচনা হলো আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না, সে কৃপণ।
আহা,
কৃপণ ব্যক্তি, বখিল বলা হয়েছে যাকে, তো কতটা আফসোসের বিষয়।
শেষ কিছু আলোচনা শুনি আমরা মনোয়ার ভাই থেকে।
বাস নবীকে ভালোবেসে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করো।
জি,
এর প্রতিদান যে কি, মানুষের ইহকাল পরকাল উভয় ক্ষেত্রে যত ধরনের ভয়, যত ধরনের বিপদের ঘাটি আছে, সমস্ত বিপদের ঘাটি থেকে নাজাতের উপায় ওলামায়ে কেরাম বলেছেন দুরূদ শরীফ। দুরূদ শরীফ যে পড়তে থাকবে তার মানে সে সবসময় বেফিকার, সবসময় চিন্তামুক্ত হয়ে যাবে। দেখেন, হাসরে ময়দানের পেরেশানির কথা, কষ্টের কথা, সেই জায়গার মধ্যে মানে ওলামায়ে কেরাম বর্ণনা করতে করতে কিন্তু 1450 বছর এ পর্যন্ত আসলেন, তারপরেও কিন্তু নতুন নতুন তথ্য পাওয়া যায়, ভয়ের কোনো শেষ নেই, হাসরের ময়দানটা কেমন হবে, আল্লাহ তাআলা কাহারিয়াতে রূপ ধারণ করবে। তো এই ভয়াবহ অবস্থার মধ্যে মাত্র 50 বার দুরূদ শরীফ পাঠ করার কারণে রহমাতুল্লিল আলামিনের সাথে মুসাফা করার সৌভাগ্য।
সুবহানাল্লাহ।
দুরূদ শরীফ,
দুরূদ শরীফ
বলা হয় না যে বাস 5 বছর সাধনা করে এই সাধনা ওই সাধনা, মাত্র প্রতিদিন 50 বার দুরূদ শরীফ পড়তে কয় মিনিট লাগে? হাদিসে পাকের মধ্যে আছে, যে ব্যক্তি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দুরূদ শরীফ পড়ে আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব।
সুবহানাল্লাহ।
এবার চিন্তা করেন যে হাশরের ময়দানে তো একজন আরেকজনকে খুঁজে পাওয়া কষ্ট হবে, আজকে একটা ময়দানের মধ্যে, হজের মধ্যে, আরাফাতের মধ্যে, আমরা 3 দিনের সুন্নাত আবার ইজতেমা যায়, সেখানে একজন আরেকজনকে খুঁজতে হলে মাইকে অ্যানাউন্স করতে হয়।
আরে ওইসব ময়দানে তো আজাবের কোনো নাম নিশানাও নেই,
এখানে তো উপরে তেরপাল থাকে,
তেরপাল থাকে, কোনো টেনশন থাকে না,
তামার জমিন থাকবে, সূর্য কত নিকটে থাকবে,
নিজের গুণা অনুযায়ী সেখানে অবস্থা নিজেকে দেখতে হবে,
তো সেই মুহূর্তে সেই জায়গার মধ্যে আমার নবীর সাথে যা টাচ হবে সে কিভাবে জাহান্নামে যাবে। সেই জন্য যে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যে দুরূদ শরীফ অনেক ফজিলত আছে। আরেকটি কথা বলে, হাদিসে পাকের বিষয়বস্তু রয়েছে, যে ব্যক্তি দুরুদ শরীফ পড়তে ভুলে গেল সে যেন জান্নাতের রাস্তা ভুলে
গেল।
আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অনন্তকালে জান্নাত,
সেটাই
এইটার পাথেয় অর্জন করার জন্য দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন। তো সেই জান্নাতের রাস্তা যদি ভুলে যায়, একটা মানুষ যদি রাস্তা ভুলে যায় তার কি অবস্থা হবে? এই জন্য যে বিষয়টা আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করুক, আমাদের মধ্যে অলসতার যে আসর সেটা দূর করে দেখ, আর হতভাগা থেকে আল্লাহ আমাদেরকে সৌভাগ্যশালী হওয়ার তৌফিক দান করুক, নবীর উপর মহব্বতের বিষয়ে দুরুদ শরীফ।
আমিন আমিন। হাদিসে মোবারাকার শেষ যে অংশ দর্শক শ্রোতা, সেটা হলো গিয়ে যে ব্যক্তি নিজ মা বাবা বা উভয়জন থেকে একজনকে পেল আর খিদমত করে জান্নাত অর্জন করতে পারলো না, সেও হতভাগা, তাকেও হতভাগা বলা হয়েছে। তো আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, এটাও আসছে হাদিসে পাকের মধ্যে, মা বাবার সামনে উহ শব্দটাও বলিও না, যেন তাদের অন্তরে তাদের মনে কষ্ট লাগে। আর তো সব কিছু বাদ, উহ শব্দটা বলার জন্য নিষেধ করা হয়েছে, যাতে করে মার মনে এটা না আসে কি আমার সন্তান কোথায় কিভাবে আঘাত পেল, এমন একটা চিন্তার মধ্যে যেন মা বাবা পরে না যায়। আরেকটি হাদিসে মোবারাকার মধ্যে আসছে, বাবা এমন একজন ব্যক্তি, বাবা এমন একজন ব্যক্তি, আসলে ওই দিনগুলো যখন বছরে একবার আসে, বাবার নামে বাবাকে মিস করি, আই মিস ইউ বাবা, আরও কত কিছু মানুষ ফেসবুক দেখা যায়, পোস্ট করা করতে দেখা যায়, কিন্তু রিয়েললি যেটা আছে, প্রকৃত ভালোবাসা যেটা আছে, সেটা তো যার যারটা সেই আমরা দেখতে পাই। হাদিসে মোবারাকার মধ্যে রয়েছে কি বাবার হক সন্তান আদায় করতে পারবে না, মানে তখনও নয় যদি কোনো সন্তান নিজের বাবাকে এমন অবস্থায় পায় সে কারো গোলাম, কারো গোলাম, আর সন্তান তার নিজের বাবাকে ক্রয় করে আজাদ করে নিয়ে আসে, তারপরেও বাবার হক আদায় হবে না।
এটা তো জাকির ভাই এইভাবে সংক্ষেপে বোঝানো যায় যে কিয়ামত পর্যন্ত যদি কাউকে হায়াত দেওয়া হয় কোনো সন্তান
সন্তানকে,
তারপরও সে পিতামাতার যতই খেদমত করুক পিতামাতার হক সে আদায় করতে পারবে না। এটাই কিন্তু পিতামাতার কত বড় হক সেটা বোঝার জন্য আমাদের জন্য যথেষ্ট। এই দোয়া কবুলের যে বিষয়টা বলা হয়েছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে, যে দুরুদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না, আসমানে ঝুলন্ত থাকে পৃথিবীর জমিনে, আজ পর্যন্ত ইতিহাসে যে বা যারা কামিয়াব হয়েছে মা বাবার দোয়া ব্যতীত, মা বাবার খেদমত ছাড়া কামিয়াবি হয়েছে একটা ইতিহাস নেই,
একটা ইতিহাস নেই।
ওয়েস করুনের ঘটনা আমরা জানি, যে যে তাবি হওয়া সাহাবি না হওয়া সত্ত্বেও সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিয়ারত করেনি, মহাব্বতে ভরপুর ছিল অন্তর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা তোহফা পেয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করেছেন যে তা ওয়াজ করনি কে বলবে আমার উম্মতের জন্য যেন মাগফিরাতের দোয়া।
আল্লাহ আল্লাহ।
তো এখন এটা মাতার খেদমতের কারণে আল্লাহ তাআলা তার
পিতা মাতাকে ছেড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারে
যাননি, তিনি পিতা মাতা অসুস্থ। তো এই জন্য যে বিষয়টা আমরা যদি এটা খেয়াল রাখি যে দুরুদ শরীফ ব্যতীত আমার ইবাদত কোনো কিছু আল্লাহ তাআলার কবুল হবে না, অতএব দুরুদের মধ্যে কতটা আমাদের মনোনিবেশ করতে হবে, আর পিতামাতার দোয়া সন্তুষ্টি ছাড়া, পিতামাতা আমার দোয়ার সাথে আমিন না বলার কারণে, পিতামাতার খেদমত না করার কারণে আমি কামিয়াব হতে পারবো
না।
বাজিদ বুস্তামী রহমতুল্লাহ ঘটনা আমাদের জানা আছে। তো এই জন্য যে বিষয়টা, এই যে আজকে যে হাদিসে পাকে তিনটা বিষয় হতভাগা হওয়ার, এই তিনটা বিষয়ের প্রতি যদি আমরা লেগে যাই হতভাগা হওয়া থেকে বেঁচে থাকার, তাহলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই
কামনা করি। ফরমান যে মা বাবা এমন নিয়ামত যে আয়াতে মোবারক রয়েছে বনী ইসরায়েলের মধ্যে, আল্লাহ তাআলার ইবাদতের পরপরই মা বাবার সদ্ব্যবহার করার কথা বলা হয়েছে, কতটা গুরুত্ব এই জন্য যে মালিকের ইবাদতের পরপরই মা বাবার যে দায়িত্ব ছিল তার সন্তানের, তো এটার এটা আমাদেরকে বুঝতে হবে যে মা বাবা আজকে আপনি আমি রোজা রাখতেছি, হজ করতেছি, দান সৎকার করতেছি, ওরমাইকান ফরম সকল ইবাদত বরবাদ হয়ে যাবে যদি সন্তানের প্রতি যদি মা বাবা রাজি খুশি না
থাকে।
আমাদের বাংলাদেশে কিন্তু ভাই অনেক ধরনের বিভিন্ন ক্ষেত্রে স্লোগান দেয়া হয়, উদ্যোগ নেওয়া হয়, আমরা সকলে মিলে যদি একটা উদ্যোগ নেই, আমাদের এখন ওল্ড হাউস যেগুলি বের হয়েছে যে বাংলাদেশের মধ্যে কোনো বৃদ্ধাশ্রম থাকবে না, যদি সমস্ত ওলামায়ে কেরাম সমস্ত মুসলমান একযোগে উদ্যোগ নেয়, আমার মনে হয় যে বেশি সময় লাগবে না, বাংলাদেশের সকল বৃদ্ধাশ্রম ইনশাআল্লাহ এটা খালি হয়ে
শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় আমরা রেখেছিলাম হতভাগা কে, তো আমরা দীর্ঘ সময় এই হতভাগা কে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, আপনাদেরকে কিছু বোঝানোর জানানোর আমরা চেষ্টা করেছি। ইনশাআল্লাহ তাআলা আবারও এই অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন একটি বিষয় থাকবে, অন্যান্য মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকবে,